ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করেছে এই অভিযোগে যে তিনি তার পুনর্নির্বাচনের পরাজয় পাল্টাতে তার হাজার হাজার সমর্থকদের উৎসাহিত করে গত সপ্তাহে অভ্যুত্থানে উস্কানি দেন, যার কারণে উচ্ছৃঙ্খল জনগোষ্ঠীর বিক্ষোভ মারাত্মক এবং গুরুতর বিশৃঙ্খলা সৃষ্টি করে। ট্রাম্পের 4 বছর মেয়াদের আর মাত্র সপ্তাহখানেক থাকতেই 232-197 ভোটে এই অভিশংসন প্রস্তাব অনুমোদিত হয়। এই প্রস্তাবের পক্ষে ডেমোক্রেটিক দলের বিধায়করা ছাড়াও রিপাবলিকান দলের 10 জন বিধায়ক ভোট দিয়েছেন। প্রতিনিধি পরিষদ যুক্তরাষ্ট্রে 245 বছরের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত করেছে যাকে দ্বিতীয়বার অভিশংসন করা হল। আগামী সপ্তাহে জো বাইডেন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের কয়েক সপ্তাহ পর সেনেটে ট্রাম্পের বিচারের জন্য ভোট নেওয়া হবে। ট্রাম্পকে অপরাধী সাব্যস্ত করার জন্য দলীয়ভাবে বিভক্ত সেনেটের 2/3 ভোটের প্রয়োজন পড়বে। অপরাধী সাব্যস্ত হলে সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে আগামীতে কোনোরকম ফেডারেল দায়িত্ব গ্রহণে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ওদিকে প্রতিনিধি পরিষদের ভোটের পর সেনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতা মিচ ম্যাকনেল অবিলম্বে এর বিচারের সম্ভাবনা আবার নাকচ করে দেন। তবে সেনেটে ডেমোক্রেটিক সংখ্যালঘিষ্ঠ নেতা চাক সুমার, যিনি বাইডেনের শপথ গ্রহণের পরপরই সংখ্যাগরিষ্ঠ নেতা হতে চলেছেন, বলেন এ বিচার কাজ এই সপ্তাহ কিংবা এর পরের সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প গতরাতে একটি ভিডিও বার্তায় অভিশংসন সম্পর্কে কিছু বলেননি, কিন্তু যুক্তরাষ্ট্রের ক্যাপিটালে হামলার নিন্দে করেন এবং শান্তি বজায় রাখার আহ্বান জানান। গতকাল রাতে এক বিবৃতিতে বাইডেন বলেন, ট্রাম্পের উস্কানিতে রাজনৈতিক চরমপন্থী এবং অভ্যন্তরীণ সন্ত্রাসবাদীরা ক্যাপিটলে এই হামলা চালিয়েছে এবং যারা এর জন্য দায়ী তাদের জবাবদিহি করতে হবে। গতকাল যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার পর আগামী সপ্তাহের ক্ষমতা হস্তান্তর যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য রাজধানী ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের হাজার হাজার সৈন্য আনা হবে। ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ার মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান গতকাল সংবাদদাতাদের বলেছেন, আমার মনে হয় আপনারা আশা করতে পারেন ন্যাশনাল গার্ডের 20,000-এরও বেশি সদস্য এখানে থাকবে। প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা এই সংখ্যা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বলা হয়েছিল 20 জানুয়ারি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে নিরাপত্তা রক্ষায় সাহায্য করার জন্য ন্যাশনাল গার্ডের 15,000 সৈন্য রাজধানীতে পাঠানো হচ্ছে। কর্মকর্তারা বলেছেন 10,000 গার্ডসম্যান, যারা কিনা খণ্ডকালীন সৈন্য যাদেরকে বিদেশে মোতায়েন করা হয়, তাদেরকে জরুরি অবস্থায় স্বদেশেও আহ্বান করা যেতে পারে। সেই সৈন্যরা শুক্রবারের মধ্যে ওয়াশিংটনে পৌঁছে যাবে, বাকিরা আসবে এর পরপরই। গত বুধবার ট্রাম্পপন্থী উগ্রবাদীরা ক্যাপিটল ভবনে ধ্বংসযজ্ঞ চালানোর দিন থেকেই ওয়াশিংটন এবং ক্যাপিটল ভবনের পাহারায় আছে ন্যাশনাল গার্ডের 6,000 সৈন্য। এদিকে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে হোয়াইট হাউস গতকাল ট্রাম্পের এক বিবৃতি প্রকাশ করে, যেখানে তিনি ওয়াশিংটনে যারা প্রতিবাদ বিক্ষোভ জানানোর পরিকল্পনা করছে তাদেরকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেন, এরকম খবরের পরিপ্রেক্ষিতে আমি বলবো কোনো সহিংসতা নয়, আইন ভঙ্গ নয়, কোনো ধরনের লুটতরাজ ভাঙচুর নয়, আমি সেটার পক্ষে নই, আমেরিকাও নয়।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়দার উপস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদনে।
বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, মাইক পম্পেও তার বক্তব্যে উল্লেখ করেছেন, বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দা হামলা চালিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের আক্রমণের আশঙ্কা প্রকাশ করেছেন। বাংলাদেশ এ ধরনের ভিত্তিহীন বক্তব্য ও মিথ্যাচার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে আল কায়দার উপস্থিতির কোনো ভিত্তি নাই। এতে বলা হয়, একজন জ্যেষ্ঠ নেতার কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য। সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের অতীত রেকর্ড বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদ মোকাবেলার প্রতিশ্রুতির অংশ হিসেবে এক্ষেত্রে বিশ্বব্যাপী 14টি কনভেনশনের প্রত্যেকটিতে বাংলাদেশের অংশগ্রহণ রয়েছে এবং সন্ত্রাসবাদ বিরোধী আন্তর্জাতিক পদক্ষেপের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আসছে শনিবার 16 জানুয়ারি সারা ভারত জুড়ে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সম্পর্কে কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আরো জানাচ্ছেন।
আজ ভারত সরকারের একজন উচ্চপদস্থ অফিসার নীতি আয়োগ সদস্য ভিকে পাল জানিয়েছেন, প্রথমে দেশের 3000টি জায়গায় টিকা দেওয়া শুরু হবে, তারপর এই মাসের মধ্যেই সেটাকে বাড়িয়ে 5000 করা হবে, আর আগামী মার্চ মাসের মধ্যে অন্তত 12000 কি তারও বেশি জায়গায় টিকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। পাল বলেন, প্রত্যেকটি জায়গায় আপাতত ছাড়পত্র পাওয়া 2টি প্রতিষেধকের মধ্যে যে কোনো একটি করে দেওয়া হবে, হয় কোভিশিল্ড নয়তো কোভ্যাক্সিন। রাজ্য সরকারকে বলা হয়েছে কোথায় কোন ওষুধটি যাবে তা ঠিক করে নিতে, তার ফলে যেমন বিভ্রান্তি এড়ানো যাবে, তেমনই ওই এলাকার মানুষেরা পরের বার যখন আবার টিকার ডোজ নিতে আসবেন তখন তারা একই টিকা পাবেন। বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি শুরুতে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধে হতে পারে বলে ধরে নেওয়া হচ্ছে, তবে অসুবিধে যাতে খুব বেশি না হয় তার জন্য বেশ কয়েকবার মহড়া দেওয়া হয়েছে। নানা রাজ্যের শহরগুলোতে প্রতিষেধক পাঠানো শুরু হয়ে গিয়েছে এবং কোনো কোনো জায়গায় যতটা পাঠানো ততটা পাঠানো হয়েও গিয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর ভয়েস অফ আমেরিকা থেকে শুনছেন এ বিশ্ব সংবাদ। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাস মোকাবিলা সম্পর্কিত তার পরিকল্পনা আজ তুলে ধরবেন, যার মধ্যে রয়েছে টিকা দেওয়ার গতি বৃদ্ধি করা এবং অর্থনীতির উপর এই মহামারীর প্রতিকূল প্রভাব মোকাবিলায় সাহায্য করা। বাইডেন আজ সন্ধ্যায় তার ভাষণে এইসব পরিকল্পনা তুলে ধরবেন। তিনি এরই মধ্যে 20 জানুয়ারি শাসনভার গ্রহণের প্রথম 100 দিনের মধ্যে 10 কোটি টিকা দেওয়ার লক্ষ্য স্থির করেছেন এবং আশা করা হচ্ছে তার পরিকল্পনায় এই টিকাদান অভিযান সম্প্রসারণের জন্য আরও অর্থায়নের কথা থাকবে। যুক্তরাষ্ট্র সরকার জরুরি ব্যবহারের জন্য 2টি ভিন্ন টিকার অনুমোদন দিয়েছে। উভয় টিকা 2বার করে দিতে হবে এবং এরই মধ্যে 1 কোটি লোককে টিকা দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে বাইডেনের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের বাড়িতে বাড়িতে কোভিড-19 কারণে নতুন করে অর্থ পাঠানোর পরিকল্পনার কথাও বলা হবে। এর আগে এই করোনা ভাইরাস ত্রাণ প্রস্তাবটি প্রণোদনা অর্থের পরিমাণ কি হবে সে নিয়ে বিতর্কের কারণে বিলম্বিত হয়। বাইডেনের হোয়াইট হাউসের আগামী অর্থ উপদেষ্টা ব্রায়ান ডিজ বুধবার রয়টারের এক অনুষ্ঠানে বলেন যে এই প্রস্তাবে ক্ষুদ্র ব্যবসার জন্যও সহায়তার কথা থাকবে। ডিজ বলেন, বাইডেন কংগ্রেসকে বলবেন প্রথমে অর্থনৈতিক প্রণোদনা পদক্ষেপের দিকে নজর দিতে এবং তারপর স্বাস্থ্য পরিচর্যা ও অবকাঠামোর মতো দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনার দিকে নজর দিতে। যুক্তরাষ্ট্রে কোভিড-19 রেকর্ড সংখ্যক 385,000 লোকের প্রাণহানি ঘটেছে এবং গত 2 মাস ধরে যুক্তরাষ্ট্রের এই রোগ সংক্রমণের সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। কয়েক মাস ধরে আলাপ আলোচনা এবং এই অভিযোগ যে চীন নিরপেক্ষ তদন্তে বাধা দিচ্ছে, তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের একটি দল চীনের উহানে গিয়ে পৌঁছেছে, যেখানে তারা এই করোনা ভাইরাসের উৎপত্তির বিষয়টি বের করার চেষ্টা করবেন, যে ভাইরাস সংক্রমিত হয়ে প্রায় 20 লক্ষ লোক প্রাণ হারিয়েছেন। আর চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দলটি সেখানে যাওয়ার খবর দিয়েছে। এই দলে রয়েছেন বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর গবেষক, যাদের মধ্যে আছেন পশুবিজ্ঞান এবং মহামারী বিদ্যা বিষয়ক বিশেষজ্ঞ। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবিরে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় 500+ বসতি পুড়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে ক্যাম্পের ই ব্লকে আগুন লাগার ঘটনা ঘটলে কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কক্সবাজার জেলার উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান, পাশাপাশি বসতি হওয়ায় আগুন সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ই ব্লক পুরোটাই পুড়ে গেছে, আশেপাশের ব্লকগুলোতে যাতে আগুন ছড়াতে না পারে সে ব্যাপারে অগ্নি নির্বাপন কর্মীরা পদক্ষেপ নেয়ায় আরও বড় ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। তবে এখনও আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি, তেমন কেউ বড় ধরনের আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বাংলাদেশ সরকারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা জানিয়েছেন, নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের ই ব্লকের 500+ পরিবারের বসতি পুরোটাই পুড়ে গেছে। পার্শ্ববর্তী ডি ব্লকের কিছু বসতিও পুড়েছে, তাদের অস্থায়ী তাঁবুতে আশ্রয় দেওয়া হয়েছে। সকালে প্রত্যেককে উচ্চ পুষ্টি সমৃদ্ধ বিস্কুট দেওয়া হয়েছে, দুপুর থেকে দেওয়া হচ্ছে রান্না করা খাবার। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর এক মুখপাত্র জানান, 1991 সালের পরে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পটি স্থাপিত হয়েছিল। সেখানে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর নিবন্ধিত প্রায় 20,000 রোহিঙ্গার বসবাস। এর মধ্যে ই ব্লকে প্রায় 2,500 নিবন্ধিত রোহিঙ্গা বসবাস করত। সরকারের সাথে সমন্বয় করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের সহায়তা করা হচ্ছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, নয়াপাড়া শরণার্থী শিবির, টেকনাফ, কক্সবাজার।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়দার উপস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশটির সরকার। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, মাইক পম্পিও তার বক্তব্যে উল্লেখ করেছেন, বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দা হামলা চালিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের আক্রমণের আশঙ্কা প্রকাশ করেছেন। বাংলাদেশ এ ধরনের ভিত্তিহীন বক্তব্য ও মিথ্যাচার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে আল কায়দার উপস্থিতির কোনো ভিত্তি নাই। এতে বলা হয়, একজন জ্যেষ্ঠ নেতার কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য। সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের অতীত রেকর্ড বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদ মোকাবেলার প্রতিশ্রুতির অংশ হিসেবে এক্ষেত্রে বিশ্বব্যাপী 14টি কনভেনশনের প্রত্যেকটিতে বাংলাদেশের অংশগ্রহণ রয়েছে এবং সন্ত্রাসবাদ বিরোধী আন্তর্জাতিক পদক্ষেপের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে আল কায়দার কর্মকাণ্ড আছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য ভিত্তিহীন এবং এ সম্পর্কে কোনো প্রমাণ নাই। এতে আরো বলা হয়, যদি এ ধরনের বক্তব্য প্রমাণ সহ উপস্থাপন করা হয় তবে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে, তবে যদি কোনো ধারণার উপর ভিত্তি করে এ মন্তব্য করা হয় তাহলে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ করে যখন দুই দেশের সম্পর্ক মূল্যবোধ শান্তি ও উভয়ের জন্য প্রযোজ্য লক্ষ্যের উপর ভিত্তি আরো বৃদ্ধি পাচ্ছে। মাইক পম্পিওর বক্তব্য এবং বাংলাদেশের প্রতিবাদ সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমানের কাছে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন, মাইক পম্পিওর বক্তব্যের মধ্য দিয়ে এটা প্রতীয়মান হচ্ছে যে যুক্তরাষ্ট্রের দক্ষিণপন্থীরা বাংলাদেশকে ভিন্নভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন,
বাংলাদেশে আল কায়দার উপস্থিতি রয়েছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি যে কথা বলেছেন এবং বাংলাদেশ তার প্রতিবাদ জানিয়েছে, আমি মনে করি এই প্রতিবাদটা যৌক্তিক, কারণ বাংলাদেশে আল কায়দা নেই, অস্তিত্ব নেই এবং অতীতে কখনো ছিল না, এবং আল কায়দা নিজেও কখনো স্বীকার করেনি যে বাংলাদেশে তাদের সংগঠন রয়েছে বা তাদের উপস্থিতি রয়েছে। ফলে একজন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যখন এই ধরনের একটি কথা বলেন, আমি মনে করি এটা এক ধরনের উস্কানিমূলক বক্তব্য। এই বক্তব্যের মধ্যে দিয়ে বাংলাদেশকে একটা ভিন্ন পথে চিত্রিত করার একটা চেষ্টা মার্কিন দক্ষিণপন্থীরা নিতে পারেন বলে আমার মধ্যে এটা ধারণা জন্মেছে। কারণ আমরা সবাই জানি যে দক্ষিণপন্থীরা সারা বিশ্বকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। ঠিক তেমনি একটা পরিস্থিতিতে বাংলাদেশকে আল কায়দা উপস্থিতি রয়েছে বলে বক্তব্য, এই বক্তব্য একটা ভিন্ন দিকে বাংলাদেশকে চিত্রিত করার একটা অপচেষ্টা।
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, বিদায়ের কয়েকদিন আগে দেয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে না বলে তারা মনে করছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
করোনা ভাইরাসের টিকা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে তিনটি প্রতিষ্ঠানকে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিচ্ছে বাংলাদেশ। স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান সংবাদ মাধ্যমকে তথ্য জানিয়েছেন, প্রতিষ্ঠান তিনটির মধ্যে দুইটি চীন ও একটি ভারতের। ইতিপূর্বে চীনের একটি কোম্পানিকে ট্রায়ালের অনুমতি দেয়নি সরকার। বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড প্রথম পর্যায়ে ট্রায়ালের জন্য প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ এখন পর্যন্ত দুটি উৎস থেকে টিকা নিশ্চিত করেছে, ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে 3 কোটি ডোজ এবং কোভ্যাক্স সুবিধায় 6 কোটি 80 লাখ ডোজ। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক জানিয়েছেন, প্রত্যেক উপজেলায় 7 লাখ করে ভ্যাকসিন রাখার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এই জন্য গঠন করা হয়েছে 7,500 টিম। মন্ত্রী জানান, গুরুতর অসুস্থ এবং 18 বছরের কম বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া হবে না। যেসব বিদেশি নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে টিকা দেওয়া হবে। আগামীকাল থেকে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে না, 4 দিন কোয়ারেন্টিনে থাকলেই চলবে। স্বাস্থ্য দপ্তর থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা কেমন তা পর্যালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে বলা হয়, করোনাকে অজুহাত হিসাবে ব্যবহার করে সরকার মুক্ত মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করেছে। এই সমালোচনা থেকে কেউই রেহাই পাচ্ছেন না। 100টি দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ প্রসঙ্গে সংস্থাটি বলেছে, নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে গ্রেপ্তার বেড়েছে। ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য একটি শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাইরাস থেকে সুরক্ষা দেওয়ার জন্য জেলখানা থেকে 23,000 বন্দীকে মুক্তি দেওয়া হলেও সরকারের সমালোচক বন্দীরা মুক্তি পাননি। করোনায় জিনোম সিকোয়েন্স নিয়ে কাজ করা চাইল্ড রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর সমীর সাহা বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেছেন, যুক্তরাজ্যে করোনার যে নতুন স্ট্রেন পাওয়া গেছে তা এখন পর্যন্ত বাংলাদেশে পাওয়া যায়নি, তবে সতর্ক থাকতে হবে কারণ এই স্ট্রেনগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। তিনি জানান, বাংলাদেশ থেকে একটি ভাইরাস অস্ট্রেলিয়ায় গেছে, তার ধারণা চার্টার বিমানে করেই এই ভাইরাসটি সেখানে পৌঁছেছে। ওদিকে করোনায় আরও 16 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছেন 813 জন। করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, বাসাতেই তিনি চিকিৎসা নিচ্ছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
সিটি নির্বাচনকে ঘিরে উৎসবমুখর বন্দরনগরী চট্টগ্রাম, চলছে প্রার্থীদের বিরামহীন প্রচারণা। করোনা সংক্রমণের মধ্যেও বসে নেই প্রার্থী এবং সমর্থকরা, সমানতালে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ ও BNP সমর্থিত মেয়র প্রার্থী। ব্যস্ত সময় কাটাচ্ছেন সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীরাও, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, চাইছেন ভোট। প্রার্থীদের নানা প্রতিশ্রুতির মধ্যে ভোটাররা বলছেন, নির্বাচনের যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। এদিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে ভোটারদের মধ্যে তৈরি হচ্ছে শঙ্কা আতঙ্ক।
ভোটের পরিবেশ যদি ভালো থাকে তাহলে ভোট কেন্দ্রে যাব, তাহলে তো আমরা যেতে পারতেছি।
নির্বাচনটা যদি জনগণ ভোট দিতে পারে ফলপ্রসূ হবে, কিন্তু জনগণ ভোট এই পর্যন্ত যা নির্বাচন আপনারা দেখেছেন জনগণের তোয়াক্কা না করে ওনারা নিজেরাই ভোট নিজেরা রাত্রে নিয়ে নেয়।
এখনো যদি পরিস্থিতি ওদিকে যায় তাহলে তো লোকজন ভীতি সংশ্লিষ্ট হইয়া এলাকার লোকজন তো আর কেন্দ্রে আসতে পারবে না।
সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন প্রশাসনকে কঠোর হওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী।
এই যে খুন সন্ত্রাস সংঘর্ষ মারামারি পোস্টার ছেঁড়া এইসবের সমস্ত অন্তরায়গুলো দাঁড়িয়েছে মানুষটা একে সেন্টারে উদ্বুদ্ধকরণ প্রক্রিয়ায়।
অপরদিকে অজুহাত তুলে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী।
এখানে যার ভোট সে দেবে এবং ফিঙ্গারিং এর মাধ্যমে সেখানে ভোট হবে, এখানে কিভাবে আপনি তারা বলতে পারে যে সুষ্ঠু নির্বাচন হবে না, একে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না।
নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচার প্রচারণা, বাড়ছে উত্তাপও। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আজকের নারী কণ্ঠে সঞ্জনা ফিরোজ তার প্রতিবেদন নিয়ে আসছেন, আসুন তার কাছে বিস্তারিত শুনি।
সবাইকে প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নারী কণ্ঠ।
আজ নারী কণ্ঠে আপনাদেরকে শোনাবো আয়ারল্যান্ডের ক্যাথলিক চার্চ দ্বারা পরিচালিত একটি হোম যার নাম ছিল মাদার এন্ড বেবি হোমস, যেখানে থাকতেন অবিবাহিত অন্তঃসত্ত্বা নারীরা এবং ছোট্ট শিশুরা, যাদের মধ্যে 800 বেশি শিশু সেই হোমে মারা যায়। আসুন তাহলে শোনা যাক। মঙ্গলবার আয়ারল্যান্ডের সরকারি কমিশনের একটি প্রতিবেদনে জানা গেছে 90 দশকে কয়েক হাজার শিশু অবিবাহিত মায়েদের জন্য নির্মাণ করা একটি হোমে মারা যায়। আয়ারল্যান্ডের ক্যাথলিক চার্চ দ্বারা পরিচালিত ওই হোমের নাম ছিল মাদার অ্যান্ড বেবি হোমস। তদন্তে আশ্চর্যজনক মৃত্যুর হার পাওয়া গেছে। সেই হোমের পরিবেশ ছিল অত্যন্ত নির্মম। ধর্ষণের শিকার নারী সহ 56,000 যুবতী গর্ভবতী নারীদের সমাজ থেকে দূরে সরিয়ে এক অস্বাস্থ্যকর নির্মম পরিবেশে রাখা হয়েছিল। অজ্ঞাতনামা বাসিন্দাদের জবানবন্দি অনুযায়ী ওই হোমের তুলনা করা হয় কারাগারের সঙ্গে। বলা হয় ওই নারীদের প্রতি নির্মম আচরণ করতেন গির্জার সেবীরা। সন্তান প্রসবে তাদের পোহাতে হয় নিদারুণ কষ্ট, শিশুদের কোনো যত্ন নেওয়া হতো না। রয়টার্স এর এক প্রতিবেদক কথা বলেন এমন একজনের সঙ্গে যিনি 4 বছর বয়স পর্যন্ত ওই হোমে ছিলেন। পিটার মুরলিয়ান বলেন,
were neglected, no love showing whatsoever. It wouldn't have been done to animals what was we had to suffer. And
তিনি বলেন, আমরা অবহেলিত ছিলাম, কোনো ধরনের মায়া মমতা দেখানো হতো না আমাদের প্রতি। পশুর প্রতিও কেউ এমন আচরণ করে না যা আমাদের সঙ্গে করা হয়েছে। শিশুরা পুরো রাত শুধু কাঁদত আর কাঁদত। কেন? কারণ তারা অস্বস্তি বোধ করত, তারা অবহেলিত ছিল, অনাহারে ছিল, শীতে তারা কাঁদত। আত্মীয়রা অভিযোগ করেন যে শিশুদের সঙ্গে খারাপ ব্যবহার করা হতো কারণ তারা অবিবাহিত মায়েদের সন্তান ছিল, যা আয়ারল্যান্ডের ধর্মপ্রাণ ক্যাথলিক জাতির জন্য কলঙ্ক ছিল। বেঁচে থাকা শিশুদের মায়েদের কাছ থেকে নিয়ে দত্তকের জন্য বিদেশে পাঠানো হয়েছিল। অ্যানা করিগরনের দুই ভাই জন এবং উইলিয়াম ডোলান ওই হোমে মারা যাওয়া 802 শিশুর মধ্যে রয়েছেন। যে শিশুরা ওই হোমে মারা যেত তাদের শেষ ঠাঁই হতো গণকবরে। অ্যানম করিগন বলেন,
One of my brothers is on the list of the 796 as dead. The other isn't. Even though he's dead, he's not on the list. And I wondered, where are they? Are they dead? Are they walking around America? Do they know who I am?
তিনি বলেন, তার এক ভাই নিহতদের তালিকায় রয়েছে, অন্যজন নেই। যদিও তিনি জানেন তিনি মারা গেছেন, কিন্তু তার নাম তালিকাতে নেই। তিনি বলেন, তিনি সবসময় ভাবতেন ভাইদের কথা, তারা কোথায় আছেন, তারা মারা গেছেন কিনা, তারা কোনো দেশে ঘুরে বেড়াচ্ছেন কিনা, তারা কি জানেন যে তিনি জীবিত আছেন, বা তারা জানেন কিনা তাদের নিজেদের পরিচয়, তারা জানেন কিনা। ওই ঘটনায় বেঁচে থাকা প্রতিটি মানুষের জন্য কষ্ট হয়, অ্যানা করিগর্নের। ছয় বছর আগে ইতিহাসবিদ ক্যাথরিন কর্লস একটি চিহ্নবিহীন গণকবরের সন্ধান পাবার পর তদন্ত শুরু হয়। সব মিলিয়ে প্রায় 9,000 শিশু মারা গেছে ওই হোমে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের নারীকণ্ঠ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। সুদান সরকার আল কায়দা সংগঠনের নেতা ওসামা বিন লাদেন সহ সন্ত্রাসীদের আশ্রয় ও সহায়তা দিচ্ছে এই ভেবে যুক্তরাষ্ট্র সরকার 1993 সালে সুদানকে সন্ত্রাসবাদে মদদদাতা দেশ হিসেবে শনাক্ত করেছিল। এ ধরনের নিষেধাজ্ঞা যে কোনো দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। শনাক্তকৃত দেশটি তখন আন্তর্জাতিক অচ্ছুত দেশ বলে বিবেচিত হয়। বিনিয়োগকারীরা তখন দেশটিকে এড়াতে শুরু করেন এবং বহু দেশ লেনদেনে তখন সতর্কতা অবলম্বন করে। যুক্তরাষ্ট্রকে বহু সরাসরি সহায়তা প্রদানে নিষিদ্ধ করা হয় এবং দেশটির বিরুদ্ধে নানাবিধ আমদানি নিষেধাজ্ঞা আরোপিত হয়। বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার বা IMF এর ঋণ গ্রহণে দেশটি তখন বিরোধিতার মুখে পড়ে। সন্ত্রাসবাদে মদদদাতা দেশ হিসেবে শনাক্ত হলে বিশ্ব অর্থনীতি ব্যবস্থায় দেশটির অংশগ্রহণের সুযোগকে খর্ব করা হয়। এই শনাক্তকরণের ফলে সম্মতি ছাড়া সুদানের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না, সুদান সেই ক্ষমতা থেকে বঞ্চিত হয়। ফলশ্রুতিতে আল কায়দা সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত জনগণ যুক্তরাষ্ট্রের আদালতে ক্ষতিপূরণের জন্য সুদান সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যুক্তরাষ্ট্রের আদালতে এই মতে রায় দেওয়া হয় যে সুদানকে 1998 সালের তানজানিয়ার দারুসসালাম এবং কেনিয়ার নাইরোবিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলায় ক্ষতিগ্রস্ত নিহতদের পরিবারকে এবং যুক্তরাষ্ট্রের নৌ ডিস্ট্রয়ার কোলেতে বোমা হামলায় নিহত 17 জন নাবিকদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। 2019 সালে সুদানি জনগণ বিপ্লবের মাধ্যমে সেদেশের দীর্ঘকালীন স্বৈর শাসককে ক্ষমতা থেকে উচ্ছেদ করেন এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দেয় যে তাদের অগ্রাধিকার হবে অচ্ছুত দেশ হিসেবে সুদানকে মুক্ত করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আবারও একত্রিত হওয়া। সেই লক্ষ্যে সুদান সরকার বিভিন্ন মামলায় ক্ষতিপূরণ বাবদ $33,50,00,000 সহজলভ্য করে, যা বাদীপক্ষকে সমানভাবে বিতরণ করা হয়। পরবর্তীতে সুদানের সাফল্য পর্যালোচনা করে যুক্তরাষ্ট্র 14 ডিসেম্বর সুদানকে সন্ত্রাসী দেশের তালিকা থেকে অপসারণ করে নেয়। 28 ডিসেম্বর সুদান সম্পর্কিত কনসলিডেটেড অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট প্রণীত হয়, যাতে সুদানের প্রায় সকল দায় থেকে মুক্তির বর্ণনা দেওয়া হয়েছে। এই পদক্ষেপ শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সুদানের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটায়নি, পুরো আন্তর্জাতিক সমাজে পরিবর্তন ঘটিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন, সুদানের সম্পদজনিত ঝুঁকির সম্ভাবনা কমিয়ে এবং বর্ধিত ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা জাগিয়ে সুদানের পক্ষে পরিপূর্ণ বিশ্ব অর্থনীতিতে সম্পৃক্ত হতে এই পদক্ষেপ বড় ধরনের বাধা দূর করতে সম্ভব হবে। আমরা সুদানি জনগণের অব্যাহত শান্তি, সুবিচার এবং স্বাধীনতার দাবির অন্বেষায় তাদের প্রশংসা করছি। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners. So we speak a little slower, and we use words and phrases, especially written, for people learning English.
Today on the program, you will hear from Brian Lynn, John Russell, and Anna Mateo. Later, we will present our American history series, The Making of a Nation. But first, here is Brian Lynn.
A new Brazilian trial of one of China's COVID-19 vaccines found that the treatment was only effective about 50% of the time. The CoronaVac vaccine was developed by China's Sinovac biotech company. On Tuesday, researchers said a new late-stage trial in Brazil showed the vaccine was just 50.4% effective at preventing symptomatic infections. The Brazilian trial included data on what the researchers called very mild COVID-19 cases. Last week, researchers said the vaccine had performed with 78% effectiveness against mild to severe cases. CoronaVac is one of several vaccines being developed by Chinese companies. On New Year's Eve, China approved its first COVID-19 vaccine for use by the public in China. The developer of that vaccine, Sinopharm, said early test data showed that its shots were 79% effective. However, the company did not release detailed information about the studies and said research and trials were still going on. Several nations have completed agreements with Sinovac Biotech to receive the CoronaVac vaccine. Both Malaysia and Singapore have such agreements. The latest results from the Brazilian trial led those countries to say that they will seek more data on the vaccine's effectiveness before approving and buying supplies. The chairman of Sinovac Biotech, Yinwei Deng, defended the performance and safety of the vaccine after the new results were released. He told reporters the Brazilian trial results are sufficient to prove that CoronaVac's safety and effectiveness are good around the world. The Sinovac biotech chief added that while different countries used vaccines from the same batch in their trials, they did not use the same testing methods. Health experts have raised concerns about the testing and trials of CoronaVac and other Chinese vaccines. They say the Chinese vaccines have not gone through the same public scrutiny as vaccines developed in the United States and Europe. The experts have called for more data on the trials to be shared. The new data from Brazil was released just as Indonesia began its vaccination campaign. Reports say that President Joko Widodo was first in the country to receive the CoronaVac vaccine. Malaysia said Wednesday it would only move forward with plans to receive the vaccine if the shots met all local requirements for safety and effectiveness. The Malaysian company, Pharma Niaga BHD, signed a deal Tuesday with Sinovac to buy 14 million doses of CoronaVac and later to manufacture the vaccine locally. Singapore said it will wait and examine official data released by Sinovac before deciding whether to approve the vaccine. Thailand, which has ordered 2 million doses of CoronaVac, said it was still planning on receiving the vaccine starting next month. But it added that officials will also seek more trial data directly from Sinovac. I'm Brian Lin.
Cuba wants more foreign visitors to come to the communist country. The government opened beach resorts in November in an effort to help part of the economy that has been hurt by the spread of the coronavirus. Francisco Duran of the Ministry of Public Health said recently that around 1,000 visitors were entering Cuba daily. Most of them were going to resorts where COVID-19 policies have been effective. But a small number of visitors were going to the Cuban capital, some after visiting the beach. Cuba, like other Caribbean countries, depends heavily on foreign visitors or tourists. Tourism represented about 10% of Cuba's economy in 2019. But last year, the economy shrank by 11%. Luis Enrique Gonzalez runs a private eatery in Havana. A month ago, there were no foreign tourists to be seen, he said, as a few guests ate at outdoor tables. Now, some Europeans, Canadians, and Latin Americans have appeared, but only a few hotels are open. Little by little, there is more movement, and that's a start, Gonzalez said of the capital, which just a year ago had many tourists walking its streets. Cuba's daily infection numbers remain low in comparison to other nearby countries. Cuban officials say there have been just 148 deaths from COVID-19, the disease caused by the coronavirus. But the infection numbers have increased sharply over the past month. Flights from the United States and a few other countries were reduced as of the first of the year. The communist government reported that about 1 million tourists visited last year. It wants to increase that by 100% in 2021. Still, those numbers are far below the more than 4 million arrivals in 2019. Visitors get tests for the coronavirus at the airport, and again in 5 days, unless they are staying at a hotel, where they are watched by a medical team. Beginning on January 10th, visitors will need to have received a PCR test, a kind of coronavirus test, within 72 hours of their arrival. Travelers staying at hotels in cities are expected to stay inside until the airport test gives a negative result. If staying in private homes, visitors must remain inside until getting the 5-day test's result. Visitors to some areas can visit the beaches and restaurants as long as they stay away from the local community. "Who is going to come to Cuba to be shut up in a house?" said Norma Hernandez, who rents out rooms in Havana. Tour guide Carlos Diaz is happy to have some work. He said he was showing 38 German visitors around the old town recently. "The tourists are coming back bit by bit," he said. Two British couples said they, like the Germans, had been staying at Varadero Beach. They noted the lack of tourists, but praised the buildings and sense of safety. "We will be back when everything is back to normal," Tony Kelly said. I'm John Russell.
The first human moon landing happened more than 50 years ago. But did you know that human astronauts were not the first Earthlings to travel in space and circle the moon? That honor goes to two Russian tortoises and several smaller creatures that went along for the ride. On September 14th, 1968, the Soviet space program sent two tortoises, along with some flies and worms, into space for a trip around the moon. NASA calls it the first successful circumlunar mission carried out by any nation. After a week-long trip, the tortoises landed on Earth by parachute in the Indian Ocean. They traveled back to Moscow on October 7th. Both tortoises survived the trip, but not the experiment. NASA records state that the animals were dissected on October 11th, 1968, to see how their bodies were affected by the space travel. Dissection showed that the main structural changes in the tortoises were caused by a lack of food and not the space travel. The tortoises had lost about 10% of their body weight, but they had stayed active and showed no loss of appetite. When compared with a control group of tortoises on Earth, the space-traveling creatures had a small amount of spaceflight-related atrophy. When parts of the body atrophy, they decrease in size or waste away. The experiment demonstrated that the animals could travel around the moon and survive. But this did not mean that humans could do the same. That possibility required more testing. While tortoises were the first to travel around the moon, other animals have helped humans understand and explore space. On its website, NASA explains its history with animals in space. In 1948, the U.S. began launching rhesus monkeys into space aboard a spacecraft called the V-2 Blossom. The monkey Albert I went up on June 11th. On June 14th, 1949, aboard another V-2 flight, Albert II reached a height of about 133 kilometers. Albert II died on impact at reentry. The last V-2 flight was on December 12th, 1949. It involved the monkey Albert IV. On its website, NASA calls it a successful flight with no ill effects on the monkey until impact when it died. While the United States was experimenting with a lot of monkeys, the Soviet Union was experimenting with a lot of dogs. On November 3, 1957, the Soviet Union launched Sputnik 2 into Earth's orbit, with a dog named Laika on board. NASA scientists say that Laika died after a few hours. Sputnik 2 continued to orbit for 5 months, and then burned up in the outer atmosphere in April 1958. Then, later that year, on December 13th, the U.S. launched a squirrel monkey named Gordo, about 965 kilometers high, in a Jupiter rocket. Scientists were able to observe his body functions. Gordo's capsule was never found in the Atlantic Ocean. He died on splashdown when a flotation device failed. However, scientists said readings taken of his breathing and heartbeat proved that humans could survive a similar trip. These are just a few examples of how animals have helped humans explore space. We should not forget that mice and cats have also been used to help scientists better understand how travel beyond Earth affects living things. I'm Ana Mateo.
Welcome to The Making of a Nation, American History, in VOA Special English. There was one main issue in America's presidential election of 1916. That issue was war. Europe was in the middle of what is now remembered as World War I. It was the bloodiest conflict the world has ever known. Most Americans wanted no part of the struggle in Europe. They supported their country's official position, neutrality. This desire was the main reason President Woodrow Wilson won re-election. People gave Wilson their votes because they hoped he would continue to keep America out of the war. Larry West and Morris Joyce tell more about the presidency of Woodrow Wilson.
Like most Americans, Woodrow Wilson did not want war. He feared that entering the conflict would cost the United States many lives. Wilson read the reports from European battlefields. The news was unbelievably terrible. By the end of 1916, several million men had been killed, wounded, or captured. At the Battle of Verdun, French forces stopped a German attack. The cost was high on both sides. More than 700,000 soldiers were killed, wounded, or captured. The Battle of the Somme followed. Britain lost 60,000 men on the first day. By the time the battle was over, losses for both sides totaled more than a million. Germany also was at war on its eastern border with Russia. Losses on that battlefront, too, totaled more than a million men.
At the time of America's presidential election in 1916, Germany seemed to be winning the war. Its losses were terrible. But the losses of its enemies, the Allies, were even worse. German forces occupied much of northern France and almost all of Belgium. German and Austrian soldiers also held parts of Russia, Italy, Romania, and Serbia. Germany was winning on the battlefield. The Allies were winning at sea. A British blockade cut off almost all German trade with the rest of the world. Even food shipments were blocked. As a result, Germany faced mass starvation. It urgently needed to break the blockade and get food.
This situation finally forced Germany to make the decision that would bring the United States into the war. It decided to use its submarines to break the British blockade. The submarines would attack any ships that came near Britain or other parts of Europe. This included ships from neutral countries, like the United States. Earlier, Germany had made a promise to the United States. Its submarines would not attack civilian ships unless warning was given and the lives of those on the ships were saved. Now Germany was withdrawing that promise. It said unrestricted submarine warfare would begin immediately. German ruler Kaiser Wilhelm said, "If Wilson wants war, let him make it, and let him then have it."
President Wilson immediately broke diplomatic relations with Germany. He still hoped the two nations would not go to war. He left that decision to Germany. If German submarines sank American ships, Wilson would have no choice but to declare war. Most American shipping companies feared attack by German submarines. Throughout the early part of 1917, they kept their ships in home ports. They wanted protection. So, they asked for permission to arm their ships. At first, President Wilson refused to seek such permission from Congress. He did not want to do anything that might cause Germany to declare war. Then, he received secret news from Britain. British agents had gotten a copy of a telegram from Germany's foreign minister to Germany's ambassador in Mexico. The telegram said Germany was planning hostile acts against the United States. Wilson acted quickly. He began putting guns and sailors on American trade ships.
It did not take long for the worst to happen. Within days, a German submarine sank an unarmed American ship, the Algonquin. Then three more American ships were sunk. Many lives were lost. President Wilson no longer had a choice between war and peace. There would be war. Wilson called a special session of Congress. Members of both the Senate and House of Representatives gathered in one room. They stood as the president walked quickly to the front. He stood silent for a moment before speaking. This is what he said.
"Fully understanding the serious step I am taking, I advise that the Congress declare the recent acts of the German government to be, in fact, nothing less than war against the United States. It is a fearful thing to lead this great, peaceful people into war. But right is more precious than peace. And we will fight for the things which we have always carried nearest our hearts, for democracy, for the rights and liberties of small nations, and for the belief that a worldwide union of free people can bring peace and safety to all nations.
President Wilson's emotional speech brought tears to the eyes of many of the lawmakers. They felt the great seriousness of his request. Outside, crowds lined the street to cheer Wilson as he returned to the White House from the Capitol building. He sat in his car and shook his head sadly. "Think of what it is they are cheering," he said. "My message today was a message of death for our young men. How strange it seems they would cheer that." On April 6th, 1917, Congress approved a declaration of war against Germany.
The Allies, Britain, France, and Russia welcomed American involvement. The war was going badly for them. It had been very costly in lives, money, and supplies. Allied shipping was suffering heavy losses from German submarine attacks. A British naval blockade had greatly reduced food shipments to Germany. Now, Britain itself faced dangerously low supplies of food. Allied representatives went to Washington to explain what the Allies needed. They needed supplies, especially food, immediately. They needed money to pay for the supplies. They needed ships to get the supplies from America to Europe. And they needed American soldiers.
President Wilson and Congress worked together to organize the United States for war. Congress gave Wilson new wartime powers. He soon formed a council to build ships, improve industrial production, and control national transportation. He formed an agricultural agency to increase food production and food exports. And he formed an information committee to build public support for the war. Wilson's efforts succeeded. The Allies quickly got the ships, supplies, and money they requested. Most important, they soon got American soldiers.
Allied military leaders said only about 500,000 troops were needed from the United States. But American officials decided to build a much larger army. Before long, large numbers of American soldiers were crossing the Atlantic Ocean. They would fight the Germans at the western battlefronts of Europe. The extra strength they gave the Allies would play a major part in helping defeat Germany.
And that's our program for today.
Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.